এসো ইলম শিখি, 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 এসো ইলম শিখি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়িন আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত হানজালা উসাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এবং হযরত হানজালা উসাইদি সেই সকল সাহাবাদের অন্তর্ভুক্ত যারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাণীসমূহ লিখে রাখতেন, তিনি তাদেরই একজন ছিলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার সাক্ষাৎ হয়। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, আপনি কেমন আছেন? আমি হযরত সাইয়্যিদুনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাবে বলি যে হানজালা মুনাফিক হয়ে গেছে। হযরত সাইয়্যিদুনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সুবহানাল্লাহ, এ আপনি কি বলছেন? আমি আরজ করলাম, যখন আমরা রসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকি এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট জান্নাত ও জাহান্নামের আলোচনা করেন, তখন এমন অনুভূতি হয় যেন আমি জান্নাত ও জাহান্নাম দেখছি। কিন্তু যখন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বাইরে আসি, তখন আমি স্বীয় বেগমদের নিয়ে, স্বীয় সন্তানদের নিয়ে এবং নিজের খ্যাত খামারে ব্যস্ত থাকি। অতঃপর বর্ণিত বিষয়গুলোর অধিকাংশ বিষয়ই ভুলে যাই। হযরত সাইয়্যিদুনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, খোদার কসম, এগুলো তো আমার সাথেও হয়। অতঃপর আমরা উভয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হই এবং আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করি, হে আল্লাহর রসুল, হানজালা মুনাফিক হয়ে গেছে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কি হয়েছে? আমি আরজ করলাম, ইয়া রসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যখন আমরা আপনার কাছে বসি, আপনি আমাদের জান্নাত ও জাহান্নামের ব্যাপারে অবগত করান, জান্নাত ও জাহান্নামের আলোচনায় আমাদের অনুপ্রাণিত করেন, তখন আমাদের অবস্থা এমন হয় যেন আমরা জান্নাত ও জাহান্নাম স্বচক্ষে দেখতে পাচ্ছি। তবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যখন আমরা আপনার মজলিস থেকে চলে যাই, তখন আমরা ঘরে গিয়ে স্বীয় বেগমদের নিয়ে, সন্তানদের নিয়ে, নিজের খ্যাত খামারে, সম্পদ উপার্জনের মধ্যে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে বেশ কিছু বিষয় আমরা ভুলে যাই। যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ কথা শুনলেন, তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি সেই সত্তার শপথ করছি যার কুদরতি হাতে আমার প্রাণ। যদি তোমাদের সেই অবস্থা যা আমার পাশে থাকার ক্ষেত্রে হয় তা সর্বদা বলবৎ থাকে, তবে ফিরিস্তা তোমাদের সজ্জায় এসে, তোমাদের পথে এসে তোমাদের সাথে মুসাফাহা করবে, তোমাদের সাথে করমর্দন করবে। কিন্তু হে হানজালা, তা মাঝে মধ্যেই হয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটি তিনবার ইরশাদ করলেন। সম্মানিত দর্শকবৃন্দ, এই হাদিসে পাকে একটি বিষয় তো এও উল্লেখ করা হয়েছে যে হযরত হানজালা উসাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওহিলিপিবদ্ধকারীদের একজন ছিলেন, অর্থাৎ ওহি লিখকগণের একজন ছিলেন। আল্লামা ইবনে জাওজি রহমতুল্লাহ তাআলা আলাই হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওহি লিখকগণের নামসমূহ উল্লেখ করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ওহি লিখার আদেশ প্রদান করতেন কিংবা যারা ওহি লিপিবদ্ধকারী ছিলেন, তন্মধ্যে হযরত সাইয়্যিদুনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা উসমান ও সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছিলেন। তাছাড়া অনুরূপ হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনুরূপভাবে হযরত যায়েদ বিন সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমির মুআবিয়া বিন সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সকল সাহাবাগণ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওহী লিপিবদ্ধকারী ছিলেন। তবে তন্মধ্যে যারা সবচেয়ে অধিক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন এবং ওহি লিখতেন তারা হলেন হযরত যায়েদ বিন সাবিত এবং হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত দর্শক, এই হাদিসে পাকের মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হল যে ব্যক্তিকে নিজ সত্তা ও নিজ আমলের পর্যালোচনা করতে হবে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ আমলের পর্যালোচনা করেছেন, নিজ অবস্থার পর্যালোচনা করেছেন, আর তার বক্তব্য কি ছিল তা এটি ছিল যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সেই অবস্থাকে দেখলেন যে অবস্থাটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকলে হয় এবং অপর সেই অবস্থা যা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিকট থেকে দূরে গেলে তৈরি হয়। সুতরাং যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে চলে যেতেন, নিজের ঘরে অবস্থান করতেন, তখন ঘরের আনুষাঙ্গিক কাজে ব্যস্ত হয়ে যেতেন। অতপর যে পরিবর্তন রসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে দেখা যেত, সেই পরিবর্তন ঘরের মধ্যে অনুভব করতেন না। সুতরাং যখন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় সত্তার মধ্যে এই দুরকম অবস্থা অবলোকন করলেন, তখন নিজেকে প্রশ্ন করেন, এটি কেমন বিষয় যে যখন রসুলুল্লাহর পাশে থাকি তখন মানসিক অবস্থা একরকম থাকে, আর যখন স্বীয় সন্তান ও স্বীয় পরিবারের পাশে থাকি তখন মানসিক অবস্থা অন্যরকম থাকে। দর্শকবৃন্দ, এই ধরনের যে চিন্তাভাবনা রয়েছে এটিকে আত্মপর্যালোচনা বলে। অতপর হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় ঘরে নিজের অবস্থার পরিবর্তনকে যেন মুনাফিকি বলে ব্যাখ্যা করছেন, যে যখন আমার অবস্থায় পরিবর্তন হয়ে গেছে সুতরাং কোথাও এমন তো হয়নি যে আমার ভিতর কপটতা নামক বৈশিষ্ট্য চলে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রাণ উৎসর্গকারী সাহাবা কপটতামূলক বৈশিষ্ট্য থেকে মুক্ত ও পবিত্র, আল্লাহ পাক তাদেরকে সেই সব ত্রুটি থেকে মুক্ত রেখেছেন, পবিত্র রেখেছেন। তবে যখন ভিন্ন দুটি অবস্থা বিরাজ করবে তখন এটি একটি আলামত হয়ে থাকে, এবং মুনাফিকতার লক্ষণ এটাই যে সে এক মজলিসে একরকম থাকবে, অপর মজলিসে রং বদলাবে। সুতরাং হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তা নিয়ে দ্বন্দ্বে পড়ে গেলেন। অতপর যখন সাইয়েদুনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটি শুনলেন, তখন তিনিও বললেন, এই বৈশিষ্ট্য আমাদের মাঝেও রয়েছে, এই পরিবর্তন তো আমাদেরও অনুভব হয়। আসুন রসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলি। তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সম্পূর্ণ ঘটনা শুনেন, তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে হানজালা, এটা কোনো কপটতা নয়, বরং তোমাদের সেই অবস্থা যা এখানে থাকাবস্থায় হয়, সুতরাং তোমাদের সেই অবস্থা যদি প্রত্যেক মজলিস ও মাহফিলে থাকে, প্রতি মুহূর্তে তোমাদের উপর বিরাজ করে, তাহলে তো ফেরেশতা তোমাদের সজ্জায় এসে তোমাদের সালাম জানাবে, তোমাদের রাস্তায় এসে তোমাদের সাথে মুসাফাহা করবে। তবে এই ভাবাবেগ সর্বদা বিরাজ থাকে না, স্বভাবতই লোকদের স্বীয় অন্যান্য কাজও সম্পাদন করতে হয়, যাতে অপরিহার্যভাবেই সে পূর্বের অবস্থা থেকে অন্য অবস্থায় চলে আসে। তবে এই অবস্থার পরিবর্তন কপটতা নয়, বরং এটা মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য, এটি তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। তবে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দুটি অবস্থা অনুভব করেছেন সেটির নামই আত্মপর্যালোচনা। এই হাদিসে পাক থেকে আমরা স্বীয় নফসের পর্যালোচনা করার শিক্ষা পাই। আমরাও যেন আমাদের নফসের অবস্থার প্রতি ভেবে দেখি। সম্মানিত দর্শক, আত্মপর্যালোচনা বিষয়টা কি? আমরা এই শব্দটি প্রায় শুনি যে নিজেকে নিয়ে পর্যালোচনা করুন। সুতরাং এর দ্বারা উদ্দেশ্য কি? পর্যালোচনার আভিধানিক অর্থ হল বিচার করা, আর মানুষের বিভিন্ন আমল করার পর এর মধ্যে নেকি বদি কম বেশির ব্যাপারে নিজ সত্তাকে নিয়ে চিন্তা ভাবনা করা, অতপর উন্নতির জন্য পন্থা অবলম্বন করাকে আত্মপর্যালোচনা বলা হয়। অর্থাৎ মানুষ বিভিন্ন পর্যায়ে যে আমল করেছে সেসব আমল নিয়ে ভেবে দেখবে, যে আমার কোন আমলটি ন্যাক বিশিষ্ট ছিল, কোন আমলটি কল্যাণকর ছিল, আমার কোন আমলটি গুনাহ সম্পন্ন ছিল, এই আমল দ্বারা আমার কতটুকু নেকি অর্জন হয়েছে, এই আমলের কারণে আমার নেকিতে কতটুকু ঘাটতি এসেছে, আমার গ্রহণযোগ্যতা আল্লাহ পাকের দরবারে কতটুকু বেড়েছে, অথবা কোন আমলের কারণে আমি আল্লাহ পাকের অবাধ্যতার শিকার হয়েছি। ব্যক্তির এ সকল বিষয়ের প্রতি ভেবে দেখাকেই আত্মপর্যালোচনা বলা হয়। হযরত হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, ব্যক্তি আমল করার পূর্বেও পর্যালোচনা করবে এবং আমল করার পরেও পর্যালোচনা করবে। অর্থাৎ পর্যালোচনা দু ধরনের হয়ে থাকে। প্রথমত আমল করার পূর্বে পর্যালোচনা করা, আর এর উদাহরণ তিনি এভাবে দিয়েছেন, কাজের পূর্বে নিজেকে প্রশ্ন করা। নিজের পর্যালোচনা করার অর্থ হল, যেমন কারো নিকট কোনো বস্তু পছন্দনীয় আর তার নফস তাকে বলে সে যেন তা অর্জন করে এবং সেটি তার জন্য কল্যাণকরও বটে, তবে বস্তুটি এমন যা অর্জন করা আল্লাহ পাক নিষেধ করেছেন, তখন সে নিজের নফসকে উদ্দেশ্য করে বলে, হে নফস, যদিও এই বস্তুটি তোর পছন্দনীয়, কিন্তু এই বস্তুটি আমি হস্তগত করব না, কেননা এটি হস্তগত না করার কারণ হল আল্লাহ পাক এর থেকে নিষেধ করেছেন। সুতরাং এটি আমল করার পূর্বের পর্যালোচনা। পূর্বের করণীয় হল যে ব্যক্তির নফস যে বিষয়টি পছন্দ করছে তা হস্তগত করার পূর্বে ব্যক্তিকে ভাবতে হবে যে এ বস্তুটি হস্তগত করা সওয়াব নাকি গুনাহ, এর দ্বারা আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হবেন নাকি আল্লাহ পাক অসন্তুষ্ট হবেন। যখন কেউ আমল করার পূর্বে এই বিষয়টি নিয়ে ভাবে, তখন এই বিষয়টিকেই আমলের পূর্বে স্বীয় আত্মার পর্যালোচনা বলে। আরেকটি আত্মপর্যালোচনা আমলের পরে হয়ে থাকে। বলা হয়, যেমন কোনো ব্যক্তি কোনো ভুল করে ফেলল, কোনো গুনাহ করে ফেলল, গুনাহ করার পর সে নিজের নফসের পর্যালোচনা এভাবে করে যে, হে আমার নফস, তুই কি করে আল্লাহ পাকের এই নাফরমানি করলি, তুই কি করে স্বীয় রবের অবাধ্যতা করলি, এটা তুই কি ধরনের কাজ করলি, এই গুনাহ সম্পন্ন কাজ অথবা এমন কাজ যাতে কোনো সওয়াব পাওয়া যাবে না, যাতে কোনো নেকি পাওয়া যাবে না, এই ধরনের অনুশোচনাকে আমলের পরবর্তী পর্যালোচনা বলে। স্বীয় নফসের পর্যালোচনা করা এটি অত্যন্ত পছন্দনীয় আমল। যেমন আল্লাহ পাক কোরআনে পাকে ইরশাদ করেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, যে স্বীয় রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে তার জন্য দুটি জান্নাত, সুতরাং তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এক্ষেত্রে মনের মধ্যে প্রশ্ন জাগে যে স্বীয় রবের সামনে দাঁড়ানোর ক্ষেত্রে ভয় পাওয়া দ্বারা কী বোঝানো হয়েছে। ভয় পাওয়ার দুটি অর্থ রয়েছে। প্রথম অর্থ হল, ব্যক্তি এই বিষয়ে ভেবে দেখবে যে ভয়াবহ কিয়ামতের দিন আমাকে রবের সামনে হিসাবের জন্য দাঁড়াতে হবে এবং স্বীয় আমলের হিসাব দিতে হবে, সুতরাং সে হিসাবের সম্মুখীন হওয়াকে ভয় করবে। আর এর দ্বিতীয় অর্থ হল, ব্যক্তি এই বিষয়ে চিন্তা ভাবনা করবে যে সে যে আমলই করছে তার রব তার আমলকে দেখছে, আর যদি সে নিজের আমলে অলসতা করে, অবাধ্যতামূলক আমল করে, তাহলে তাকে আল্লাহ পাক সে আমলের ব্যাপারে প্রশ্ন করবেন। আল্লাহ পাক আমাদের প্রতিটা আমলের ব্যাপারে জ্ঞাত। যে নিজের মধ্যে এই ভয় তৈরি করে নিয়েছে, তো আল্লাহ পাক তার জন্য দুটি জান্নাতের নিয়ামত রাজি তৈরি করে রেখেছেন। সম্মানিত দর্শকবৃন্দ, ভয় এটি আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। আল্লাহ পাকের সুমহা নিয়ামতসমূহের মধ্যে একটি নিয়ামত। কোরআনের ভাষ্যগণ এই আয়াতের পাদটিকায় লিখেছেন যে, ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ইবাদত পরায়ণ এক সুদর্শন যুবক ছিল। তার ইবাদতে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুও আশ্চর্যান্বিত হতেন। সেই যুবক ঈশার নামাজ আদায় করার পর সম্মানিত বাবার খিদমত করার জন্য বাবার কক্ষে প্রবেশ করত। তবে যখন স্বীয় বাবার খিদমতের জন্য তার বাড়ির দিকে অগ্রসর হতো, তখন রাস্তায় তাকে অশালীন কাজের জন্য ডাকা হতো। তবে সেই যুবক নিজে দৃষ্টিকে নত করে সেই রাস্তা পাড়ি দিত। অনুরূপভাবে অন্য একদিন যখন সেই অশালীন কর্মী তাকে অশ্লীলতার দিকে ডাকে, তখন সে অসৎ নিয়তে সেই অশালীন কাজের দিকে অগ্রসর হয়। তবে যখনই সে ওই দিকে পা বাড়ায় তখন তার মস্তিষ্কে আল্লাহ পাকের এই বাণী ভেসে ওঠে, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফা ইযা হুম মুবসিরুন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, নিশ্চয়ই যখন শয়তানের পক্ষ থেকে খোদা ভীরুদের কোনো খেয়াল আসে তখন সে তৎক্ষণাৎ আল্লাহর হুকুম স্মরণ করে, অতপর সেই মুহূর্তে তাদের চোখ খুলে যায়। অর্থাৎ যখন শয়তান কোনো মুত্তাকি মুসলমানকে কুমন্ত্রণা দেয় তখন সাথে সাথে তার আল্লাহর হুকুম স্মরণে চলে আসে এবং তার চোখ খুলে যায়। যখন এই আয়াতে মোবারাকা তার স্মরণে আসে তখন চিৎকার দিয়ে সে মাটিতে ঢলে পড়ে। এদিকে দীর্ঘক্ষণ হয়ে গেলেও বাবার নিকট তার ছেলে উপস্থিত হয়নি, কাজে বাবা নিজের সেই যুবক ছেলের খোঁজ নিতে বাইরে বের হয়। সুতরাং রাস্তায় এক জায়গায় তাকে বেহুশ পায়। অতপর তিনি মানুষের সাহায্যে তাকে উঠিয়ে ঘরে নিয়ে আসে। এরপর বাবা তার যুবক ছেলেকে বেহুশ হওয়ার কারণ জিজ্ঞাসা করল, তখন সেই যুবক সকল ঘটনায় বলল। অতপর যখন সেও বাবাকে এই আয়াত পড়ে শোনাল যে যখন কোনো মুত্তাকি মুসলমানের অন্তরে শয়তানের পক্ষ থেকে কোনো খেয়াল আসে তখন তার আল্লাহ পাকের হুকুম স্মরণে চলে আসে এবং তাদের চোখ খুলে যায়। এই আয়াতটি পড়ার সাথে সাথে সে চিৎকার দিয়ে উঠে এবং তার রূহ দেহ পিঞ্জিরা থেকে উড়ে চলে যায়, অর্থাৎ তার ইন্তেকাল হয়ে যায়। অতপর সেই যুবকের গোসল ও কাফনের ব্যবস্থা করে তাকে রাতারাতি দাফন করে দেয়া হয়। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই যুবককে পাচ্ছিলেন না, কোথাও দেখছিলেন না, তখন তার ব্যাপারে প্রশ্ন করেন যে সে কোথায়। জবাবে লোকেরা বলল, হুজুর তার তো ইন্তেকাল হয়ে গেছে এবং তাকে দাফনও করে দেওয়া হয়েছে। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার নিকট সমবেদনার জন্য আসেন এবং মৃত্যুর কারণ ও অবস্থা সম্পর্কে প্রশ্ন করেন যে কিভাবে এই ঘটনা ঘটল এবং কিভাবে মৃত্যু হল। তখন তার পিতা হযরত ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্পূর্ণ ঘটনা শোনান। হযরত ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেলেন যে এই যুবকের অন্তরে আল্লাহ পাকের ভয় ছেয়ে গিয়েছিল এবং আল্লাহ পাকের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে তার কবরের পাশে নিয়ে যাও। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবরের পাশে তাশরিফ নিয়ে যান এবং তিনি কবরের পাশে দাঁড়িয়ে এই আয়াতটি তিলাওয়াত করেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে তো তার জন্য দুটি জান্নাত। তখন কবর থেকে আওয়াজ এলো, হে আমিরুল মুমিনিন, আল্লাহ পাক আমাকে দুটি জান্নাত প্রদান করেছেন। সম্মানিত দর্শকবৃন্দ, এক ধরনের পর্যালোচনা এই যুবক অবলম্বন করেছিল যে যখন গুনাহের দিকে অগ্রসর হচ্ছিল তখন তৎক্ষণাৎ সেই গুনাহ করার পূর্বে নিজেকে সংযত করে নিল, নিজের নফসকে থামিয়ে দিল আর এমনভাবে দমন করেছে এবং ভয়ে এতটাই ভীত সন্ত্রস্ত হয়েছে যে এই ভয়ে তার ইন্তেকাল হয়ে গেছে। এটাই হচ্ছে আত্মপর্যালোচনা, যে ব্যক্তি আমল করার পূর্বে ভেবে চিনতে দেখবে যে তার কদম কোন দিকে অগ্রসর হচ্ছে। তার কদম কোনোরকম আল্লাহ পাকের অবাধ্যতার দিকে তো এগোচ্ছে না। অতপর যখন সে ভেবে চিনতে দেখবে এবং নিজের নফসকে কুপ্রবৃত্তি থেকে পবিত্র রাখবে, নিজের নফসকে অশ্লীলতা থেকে বিরত রাখবে, তখন তাদের ব্যাপারেই আল্লাহ পাক বলেন যে তাদের জন্য দুটি জান্নাত। এখন মনে প্রশ্ন জাগতে পারে যে দুটি জান্নাত কেন, আল্লাহ পাক দুটি জান্নাত কেন প্রদান করেছেন। তো বলা হয়েছে এক জান্নাত তো আল্লাহ তাআলাকে ভয় করার প্রতিদান, আর দ্বিতীয় জান্নাত স্বীয় নফসের কুপ্রবৃত্তিগুলো দমন করার জন্য পাবে। অতঃপর বলা হয়েছে এক জান্নাত সঠিক আকিদা পোষণের জন্য, আর দ্বিতীয় জান্নাত তার ন্যাক আমলের প্রতিদান। অতঃপর বলা হয়েছে এক জান্নাত তার আনুগত্য করার প্রতিদান এবং অপর জান্নাত গুনাহ ছেড়ে দেওয়ার কারণে প্রদান করা হবে। আরও বলা হয়েছে এক জান্নাত নেকির প্রতিদান হিসাবে পাবে এবং অপর জান্নাত আল্লাহ তাআলার অনুগ্রহ হিসাবে পাবে। আল্লাহু আকবার। যে নিজের নফসকে কুপ্রবৃত্তি থেকে বিরত রাখে, যে নিজের নফসের কুপ্রবৃত্তিগুলো ছেড়ে দিবে এবং নিজের মস্তিষ্কের মধ্যে এটি গেঁথে নিবে যে আমাকে আল্লাহ পাকের বারগাহে দণ্ডায়মান হতে হবে এবং স্বীয় আমলের হিসাব দিতে হবে, কাজে এভাবে যে নিজ আমলের পর্যালোচনা করবে, তো ওই ধরনের ব্যক্তির জন্য রয়েছে দুটি নিয়ামত। আর সে দুটি নিয়ামতই বা কী রকম? যা জান্নাতের উৎকৃষ্ট নিয়ামত। বলা হয়েছে, একটি জান্নাতে আদান, অপরটি জান্নাতে নাঈম। সম্মানিত দর্শকবৃন্দ, স্বীয় নফসের পর্যালোচনা করা এটি কতটা গুরুত্বপূর্ণ, কতটা তাৎপর্যপূর্ণ, তা হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা ও কিয়ামত দিবসের প্রতি ইমান রাখে তার উচিত ভালো কথা বলা অথবা চুপ থাকা। বুখারী ও মুসলিম শরীফের হাদিস থেকে এটি বুঝে আসে যে আল্লাহ ও কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখে তার উচিত ভালো কথা বলা অথবা চুপ থাকা। এই ভাবনা কখন তৈরি হবে? এই ভাবনা তখন তৈরি হবে যখন মানুষ নিজ সত্তার ব্যাপারে পর্যালোচনা করবে, আমল করার পূর্বে চিন্তা ভাবনা করবে। হযরত সাইয়েদুনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা বলতেন, কিয়ামতের দিন হিসাব গ্রহণের পূর্বে তুমি তোমার হিসাব নাও, এবং মিজানের পাল্লায় আমল ওজন করার পূর্বে নিজেই নিজের আমলের ওজন করে নাও। কাজে মানুষের উচিত জীবদ্দশায় নিজ আমলের হিসাব নেওয়া, অর্থাৎ নিজের প্রতিটা আমলের ব্যাপারে চিন্তা ভাবনা করবে। যদি বলতে চায় তবে সে বলার পূর্বে পর্যালোচনা করবে যে আমার মুখ থেকে কী বের হচ্ছে, আমি কী বলছি। এভাবে বলা কোনো সহজ বিষয় নয়। আমরা তো বলাটাকে খুবই সহজ মনে করি যে যা মুখে আসে তা বলে দাও। তবে মনে রাখবেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষ অনেক সময় আল্লাহর সন্তুষ্টি সম্বলিত কখনো এমন কথা মুখে উচ্চারণ করে যার ফলে আল্লাহ পাক তার প্রতি সন্তুষ্ট হয়ে যায় এবং তার এই শব্দের কারণে তার মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়। অতপর ইরশাদ করেন, অবশ্যই মানুষ আল্লাহর অসন্তুষ্টিমূলক অনেক সময় এমন কোনো শব্দ উচ্চারণ করে ফেলে এবং এর কোনো পরোয়া করে না। আল্লাহ তাআলা তার সেই একটি শব্দের কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করে, অর্থাৎ ব্যক্তির ভাবনার মধ্যেই নেই যে সে কি বলছে। অনেক সময় তো এমন শব্দ উচ্চারণ করে যা আল্লাহর সন্তুষ্টিমূলক এবং তার জান্নাতে যাওয়ার উপলক্ষ হয়ে যায়। আবার অনেক সময় কোনো শব্দ এমনও হয় যা আল্লাহর অসন্তুষ্টিকে তীব্র করে দেয়, ব্যক্তিকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যেতে পারে। মাআযাল্লাহ, যদি কেউ নিজের জিহ্বা দ্বারা কুফরি বলে ফেলে এবং তার জানায় নেই যে সে কুফরি করেছে এবং এর থেকে তওবা না করে, তবে এই কুফরি বাক্য তাকে জাহান্নামে নিয়ে যাবে। কাজেই মানুষের উচিত নিজ কথোপকথনের পর্যালোচনা করা। অনুরূপভাবে মানুষের করণীয় হল স্বীয় অন্তরে আসা কুমন্ত্রণা ও দ্বিধা দ্বন্দ্বেরও পর্যালোচনা করা, যে আমার অন্তরে কি আসছে, কোনো মন্দ ভাবনা আসছে কি না। সেক্ষেত্রে ভাবনা ও কল্পনাগুলো শুধরাতে হবে। কাজেই নিজের চিন্তা ভাবনারও পর্যালোচনা করতে হবে। দীন ইসলাম আমাদের আত্মপর্যালোচনা করার শিক্ষা দেয়। যদি মানুষ পৃথিবীতে নিজ আমলের বিচার করে, নিজ আমলের পর্যালোচনা পূর্বে নিয়ে নেয়, তবে তার পর্যালোচনা ইনশা আল্লাহ তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। পক্ষান্তরে মানুষ যদি নিজ আকাঙ্ক্ষার, নিজ আমলের, নিজ কথোপকথনের, নিজ কর্মের, নিজ উদ্দেশ্যের পর্যালোচনা না করে, তবে আল্লাহ না করো কখনো যেন এমন না হয় যে এমন কোনো আল্লাহর অবাধ্যতামূলক কথা বলে দিল যা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ পাকের নিকট দোয়া করি যেন আল্লাহ পাক আমাদের কৃত সকল আমলের পর্যালোচনা করার তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবীল আমিন। ওসল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
এসো ইলম শিখি, 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 এসো ইলম শিখি।